শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু, তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইঞ্জিলে আমাদের শেষ পাঠে আমরা মসিহের শিহরণ জাগানোর জন্মের কাহিনী শুনেছি। কেউ ঈসা মসিহের মতো করে জন্মগ্রহণ করেনি। যেভাবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল ঠিক সেইভাবে তিনি আল্লাহর শক্তিতে বেতলেহেম শহরে একজন কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন। যে রাতে ঈসা জন্মেছিলেন সে রাতে আল্লাহ একদল উজ্জ্বল ফেরেশতাদের কিছু রাখালের কাছে পাঠিয়েছিলেন, যারা বেতলেহেমের মাঠে তাদের পশুপাল চড়াচ্ছিল। তাদের মধ্যে একজন ফেরেশতা বলেছিলেন,
আমি তোমাদের কাছে খুব আনন্দের খবর এনেছি, এই আনন্দ সব লোকেরই জন্য। আজ দাউদের গ্রামে তোমাদের নাজাদদাতা জন্মেছেন, তিনিই মসিহ, তিনিই প্রভু।
আজকে আমরা পরিকল্পনা করেছি যে ঈসার শৈশব এবং যৌবনকাল নিয়ে আলোচনা করব। সুখবরের বই আমাদের প্রকাশ করে যে ঈসার জন্মের পর ইউসুফ এবং মেরির চারজন ছেলে সন্তান এবং কিছু মেয়ে সন্তান হয়েছিল। ঈসা তার ভাইবোনদের সাথে দক্ষিণ প্যালেস্টাইনের নাসারত শহরে একটি ঘন বসতিতে বড় হয়েছিলেন। আপনারা জানেন যে ইউসুফ ঈসাকে জন্ম দেননি, কিন্তু মানুষদের চোখে ইউসুফ ঈসার আব্বা ছিলেন। তখন ইউসুফ একজন কাঠমিস্ত্রি ছিলেন, আর যখন ঈসা বাড়িতে থাকতেন তিনিও কাঠমিস্ত্রির কাজ করতেন। তা থেকে বোঝা যায় যে ঈসা অনেক পরিশ্রমী ছিলেন। এইভাবে কিতাব বলে,
ঈসা জ্ঞানে, বয়সে এবং আল্লাহ ও মানুষের মহব্বতে বেড়ে উঠতে লাগলেন।
সকল সন্তানদের মতো ঈসা খেতেন এবং ঘুমাতেন, খেলতেন এবং পড়াশোনা করতেন। যাই হোক, কোনো একটি বিষয় ছিল যা ঈসাকে অন্যান্য সন্তানদের থেকে আলাদা করেছিল। আপনি কি জানেন বিষয়টি কি? ঈসা কখনো গুনাহ করেননি, একটি অন্যায্য কথাও তার মুখ থেকে বের হয়নি। তিনি কখনো কাউকে বলেননি, আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করো, কারণ তিনি কখনো ভুল করেননি। তিনি কখনো গুনাহ করেননি, কারণ তার মধ্যে গুনাহের শিকড় বা স্বভাব ছিল না, দুষ্টতা তার কোনো অংশে ছিল না। তিনি শুধু তাই করতেন যা আল্লাহকে সন্তুষ্ট করত। তারও আমাদের মতো শরীর ছিল, কিন্তু তার আমাদের মতো গুনাহের স্বভাব ছিল না। কিতাব ঘোষণা করে,
এই জন্য এসো আমরা খোলাখুলিভাবে ঈসা ইবনুল্লাহর উপর আমাদের ইমানকে স্বীকার করে যাই, কারণ তিনিই আমাদের মহান মহা ইমাম, যিনি বেহেস্তে গিয়ে এখন আল্লাহর সামনে আছেন। আমাদের মহা ইমাম এমন কেউ নন যিনি আমাদের দুর্বলতার জন্য আমাদের সঙ্গে ব্যথা পান না, কারণ আমাদের মতো করে তিনিও সব দিক থেকেই গুনাহের পরীক্ষার সামনে দাঁড়িয়েছিলেন, অথচ গুনাহ করেননি।
ঈসার 30 বছর বয়সে তার নাজাদদাতা রূপে কাজ করার সময় এসে পড়েছিল। এক সময় তিনি তার পরিবারের কাছ থেকে বিদায় নেন, নাসারত শহর ত্যাগ করেন এবং জর্ডান নদীর কাছে যান, যেখানে হযরত ইয়াহইয়া তাবলিগ করছিলেন এবং পানিতে তরিকা দিচ্ছিলেন। আপনি কি ইয়াহইয়ার কথা স্মরণ করতে পারছেন? তিনি ঈসার জন্মের 6 মাস পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। ইয়াহইয়া হচ্ছে সেই নবী যাকে আল্লাহ মানুষের হৃদয় তৈরি করতে পাঠিয়েছিলেন, যেন লোকেরা তাদের গুনাহের পথ থেকে ফিরতে পারে এবং আল্লাহর মনোনীত নাজাদদাতাকে স্বাগত জানাতে পারে। আসুন শুনি ইঞ্জিল কিতাবে ইয়াহইয়ার সম্পর্কে কি লেখা আছে এবং কিভাবে তিনি মসিহের পথ প্রস্তুত করেছিলেন। মথিলিখিত সুসমাচারের 3 অধ্যায়ে লেখা আছে,
পরে তরিকাবন্দীদাতা ইয়াহইয়া ইহুদিয়ার মরুভূমিতে এসে এই বলে তাবলিগ করতে লাগলেন, তওবা করো, কারণ বেহেস্তি রাজ্য কাছে এসে গেছে। এই ইয়াহইয়ার বিষয়ে নবী ঈসাইয়া বলেছিলেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ ঠিক করো, তার রাস্তা সোজা করো। ইয়াহইয়া উটের লোমের কাপড় পরতেন এবং তার কোমরে চামড়ার কোমর বাঁধনি ছিল। তিনি পঙ্গপাল ও বনমধু খেতেন। জেরুজালেম, সমস্ত ইহুদিয়া এবং জর্দান নদীর চারপাশের লোকেরা সেই সময় তার কাছে আসতে লাগল। এই লোকেরা যখন নিজেদের গুনাহ স্বীকার করল, তখন ইয়াইহা জর্দান নদীতে তাদের তরিকাবন্দী দিলেন।
আসুন এখানে থামা যাক, যেন আমরা যা পড়েছি তা বুঝতে পারি। আপনি কি ইয়াইহার বার্তাটি শুনেছেন? ইয়াইয়া এইভাবে তাবলিক করেছিলেন, তওবা করো, তোমাদের কুপথ থেকে মন ফিরাও এবং পবিত্র নাজাতদাতার সাথে মিলিত হওয়ার জন্য প্রস্তুত হও, যিনি বেহেস থেকে তোমাদের কাছে আসছেন। যারা আল্লাহর সম্মুখে তাদের গুনাহ স্বীকার করেছিল তারা নদীতে ইয়াইয়ার কাছে তরিকা নিয়েছিল। এইভাবে ইয়াইয়া সবার কাছে তরিকাবন্ধী ইয়াইয়া নামে পরিচিত হল। পানিতে তরিকা নিলেই তা সকল লোকের গুনাহ পরিষ্কার করতে পারে না, এটি শুধুমাত্র গুনাহ থেকে ফিরে আসার একটি চিহ্ন এবং এটি দেখায় যে এখন তারা মসীহকে গ্রহণ করার জন্য প্রস্তুত। তাদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা ইয়াইয়ার ডাকে সাড়া দেওয়াতে ইয়াইয়া তাদের তরিকা দিয়েছিলেন। তারা ছিলেন ইহুদিদের বিখ্যাত দুটি দল, সদ্দুকি এবং ফরিসি। সদ্দুকিরা ধনী ইহুদি ছিলেন এবং রোমীয় সরকারের দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু তারা তাদের হৃদয় থেকে নবীদের লেখার বিষয়ে তেমন চিন্তা করত না। ফরিসিরা ধর্মীয় বিষয়ে খুব দক্ষ ছিল। তারা মোনাজাতের বিষয়ে, রোজার বিষয়ে, খয়রাতের বিষয় এবং দশমাংশের বিষয়ে খুব দক্ষ ছিল। যাই হোক, তাদের ইবাদত ছিল অযোগ্য, কারণ তারা আল্লাহর সম্মুখে তাদের নিজেদের কাজের দ্বারা ধার্মিক হতে চাইত। এমনকি ফরিসিরা তাদের সংস্কৃতি আল্লাহর কালামের সাথে মিলিয়ে ফেলেছিল, যার ফলে তারা যে আল্লাহর ইবাদত করত সেই ইবাদত শুধুমাত্র লোক দেখানো ছিল এবং তারা সেই সকল লোকদের অবজ্ঞা করত যারা তাদের দলের সাথে যুক্ত থাকত না। সংক্ষেপে বলা যায়, ফরিসি এবং সদ্দুকিরা শুধু মুখেই আল্লাহকে সম্মান করত, কিন্তু তাদের দিল আল্লাহর কাছ থেকে অনেক দূরে ছিল। এখন আমরা ইঞ্জিল থেকে পড়ি এবং শুনি যে ইয়াহিয়া কিভাবে তাদের এই ভণ্ডতার জন্য ধমক দিয়েছিলেন। কিতাব বলে,
পরে ইয়াহিয়া দেখলেন অনেক ফরিসি ও সদ্দুকি তরিকাবন্দী নেবার জন্য তার কাছে আসছেন। তিনি তাদের বললেন, সাপের বংশধরেরা, আল্লাহর যে গজব নেমে আসছে তা থেকে পালিয়ে যাবার এই বুদ্ধি তোমাদের কে দিল? ভালো, তোমরা যে তওবা করেছ তার উপযুক্ত ফল তোমাদের জীবনে দেখাও। তোমরা ইব্রাহিমের বংশের লোক, এটা নিজেদের মনে বলতে পারবার কথা চিন্তাও করো না। আমি তোমাদের বলছি, আল্লাহ এই পাথরগুলো থেকে ইব্রাহিমের বংশধর তৈরি করতে পারেন। গাছের গোড়াতে কুড়াল লাগানোই আছে, যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হবে। তওবা করেছ বলে আমি তোমাদের পানিতে তরিকাবন্দী দিচ্ছি, কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে শক্তিশালী, আমি তার জুতা বইবারও যোগ্য নই। তিনি পাকরুহ ও আগুনে তোমাদের তরিকাবন্দী দেবেন, কুলা তার হাতেই আছে এবং তার ফসল মারাবার জায়গা তিনি ভালো করেই পরিষ্কার করবেন। তিনি তার ফসল গোলাতে জমা করবেন, কিন্তু যে আগুন কখনো নেবে না সেই আগুনে তুষ পুড়িয়ে ফেলবেন। সেই সময় ঈসা তরিকাবন্দী নেবার জন্য গালিল থেকে জর্দান নদীর ধারে ইয়াহিয়ার কাছে আসলেন। ইয়াহিয়া কিন্তু তাকে এই কথা বলে বাধা দিতে চেষ্টা করলেন, আমারই বরং আপনার কাছে তরিকাবন্দী নেওয়া দরকার, আর আপনি কিনা আসছেন আমার কাছে? তখন ঈসা তাকে বললেন, কিন্তু এবার এই রকমই হোক, কারণ আল্লাহর ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তখন ইয়াহিয়া রাজি হলেন।
এইভাবে ইয়াহিয়া প্রভু ঈসাকে জর্ডান নদীতে তরিকা দিলেন। হয়তো কেউ কেউ বলতে পারে, যিনি কখনো গুনাহ করেননি সেই ঈসা কেন ইয়াহিয়ার কাছে তরিকা নিল? এটি সত্যি, প্রভু ঈসার কোনো বিষয়ের জন্য অনুতাপ করার প্রয়োজন ছিল না, যেহেতু তিনি কখনো গুনাহ করেননি। তাহলে কেন ঈসা ইয়াহিয়ার কাছে আসল? কারণ ইয়াহিয়া গুনাহগারদের তরিকা দিচ্ছিলেন। ঈসা এই সম্পর্কে কি বলেছিলেন? ঈসা ইয়াহিয়াকে বলেছিলেন, কিন্তু এবার এই রকমেই হোক, কারণ আল্লাহর ইচ্ছা এইভাবেই আমাদের পূর্ণ করা উচিত। তরিকা গ্রহণের মাধ্যমে ঈসা আমাদের সামনে শুধু এই উদাহরণ রাখেননি যে এই সকল বিষয় আমাদের অনুসরণ করা উচিত, কিন্তু তিনি দেখিয়েছেন যে তিনি আমাদের একজন হয়ে বসবাস করতে এবং আমাদের জন্য মৃত্যুবরণ করতে এসেছিলেন। এই অধ্যায়ের শেষ দিকে কিতাবে লেখা আছে,
তরিকাবন্দী নেবার পর ঈসা পানি থেকে উঠে আসবার সঙ্গে সঙ্গেই তার সামনে আসমান খুলে গেল। তিনি আল্লাহর রুহকে কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসতে দেখলেন। তখন বেহেশত থেকে বলা হল, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট।
বন্ধুগণ, কার কণ্ঠ আসমান থেকে শোনা গিয়েছিল? এটি মাবুদ আল্লাহর কণ্ঠ। আল্লাহ ঈসার সম্পর্কে বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট। আমরা ইতিমধ্যে কিতাবে দেখেছি যে দাউদ নবী এবং জিব্রাইল ফেরেস্তা মসীহকে আল্লাহর পুত্র বলেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি আল্লাহ নিজে বলেছে, আমার পুত্র, যাকে আমি মহব্বত করি। কেন আল্লাহ তাকে পুত্র বললেন? আমরা ইতিমধ্যে দেখেছি যে ঈসাকে এই জন্য আল্লাহর পুত্র বলা হয় কারণ তিনি বেহেশত থেকে এসেছিলেন। ঈসার কোনো জাগতিক আব্বা ছিল না। আল্লাহ তার চিরস্থায়ী কালামকে একজন কুমারীর গর্ভে দিয়েছিলেন। এখানে আমরা আরেকটি কারণ দেখলাম, যে কারণে ঈসাকে আল্লাহর পুত্র বলা হয়। আল্লাহ ঈসাকে পুত্র বলেছেন যেন সবার থেকে আলাদা করা যায়। কিভাবে ঈসা আদমের সন্তান থেকে আলাদা? আদমের সকল বংশধরদের মধ্যে গুনাহের স্বভাব আছে, কিন্তু ঈসার মধ্যে গুনাহের স্বভাব ছিল না। তার কোনো গুনাহ ছিল না, কারণ তিনি আল্লাহর পাকরুহ থেকে এসেছিলেন। মসীহের আমাদের মতো দেহ ছিল, কিন্তু আমাদের মতো গুনাহের স্বভাব ছিল না। তার পবিত্র এবং নিখুঁত স্বভাব ছিল, যার কারণে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট ছিল, যেভাবে একজন পিতা তার কোনো বিশ্বস্ত এবং বাধ্য সন্তানদের প্রতি সন্তুষ্ট থাকে। লোকে বলে, পুত্র হচ্ছে পিতার ছায়া। যে পুত্রকে দেখেছে সে ধারণা করতে পারে তার আব্বা কেমন হবে। একইভাবে যিনি ঈসাকে জানেন তিনি আল্লাহকে জানেন, কারণ একমাত্র ঈসাই আল্লাহর কাছ থেকে এসেছেন, যিনি আল্লাহর চরিত্রকে তুলে ধরেছেন। কেউ আল্লাহকে দেখেনি, কিন্তু মসীহ তাকে প্রকাশ করেছেন। একমাত্র ঈসার পবিত্র স্বভাব ছিল কারণ তিনিই একমাত্র ব্যক্তি যিনি আল্লাহর পাকরুহ থেকে এসেছিলেন, যার কারণে আল্লাহ আসমান থেকে বলতে লজ্জাবোধ করেননি, ইনিই আমার প্রিয় পুত্র, যাকে আমি মহব্বত করি, এর উপর আমি খুবই সন্তুষ্ট। আজকের বাকিটুকু সময়ে আমরা চতুর্থ অধ্যায় পড়া শুরু করব এবং জানব ইয়াহিয়া ঈসাকে তরিকা দেওয়ার পর কি হয়েছিল। কিতাব বলে,
এরপরে পাকরুহ ঈসাকে মরুভূমিতে নিয়ে গেলেন যেন ইবলিস ঈসাকে লোভ দেখিয়ে গুনাহে ফেলবার চেষ্টা করতে পারে। সেখানে ৪০ দিন ও ৪০ রাত রোজা রাখবার পর ঈসার খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ইবনুল্লাহ হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। ঈসা জবাবে বললেন, পাক কিতাবে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু আল্লাহর মুখের প্রত্যেকটি কালামেই বাঁচে। তখন ইবলিস ঈসাকে পবিত্র শহর জেরুজালেমে নিয়ে গেল এবং বাইতুল মোকাদ্দাসের চূড়ার উপর তাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ইবনুল্লাহ হও তবে লাফ দিয়ে নিচে পড়ো, কারণ পাক কিতাবে লেখা আছে, আল্লাহ তার ফেরেস্তাদের তোমার বিষয়ে হুকুম দেবেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। ঈসা ইবলিশকে বললেন, আবার এই কথাও লেখা আছে, তোমার মাবুদ আল্লাহকে তুমি পরীক্ষা করতে যেও না। তখন ইবলিশ আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং দুনিয়ার সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে সেজদা করো তবে এই সবই আমি তোমাকে দেব। তখন ঈসা তাকে বললেন, দূর হও শয়তান, পাক কিতাবে লেখা আছে, তুমি তোমার মাবুদ আল্লাহকে ভয় করবে, কেবল তারই ইবাদত করবে। তখন ইবলিশ তাকে ছেড়ে চলে গেল আর ফেরেস্তারা এসে তার সেবা করতে লাগলেন।
তিনবারই ঈসা আল্লাহর কালাম দ্বারা শয়তানকে প্রতিরোধ করেছিল। যেভাবে শয়তান আদম এবং হাওয়াকে পরম দেশের বাগান অর্থাৎ এদনে গুনাহের জন্য প্রলোভন দেখিয়েছিল, একইভাবে শয়তান ঈসাকে মরুভূমিতে প্রলোভন দেখিয়েছিল। কিন্তু ঈসা গুনাহ করেননি। কেন শয়তান ঈসাকে প্রলোভন দেখিয়েছিলেন? কারণ শয়তান জানত ঈসা হচ্ছে পবিত্র নাজাতদাতা, যিনি আদম সন্তানদের নাজাত করার জন্য দুনিয়াতে তার বেহেস্তের রাজত্ব ছেড়ে এসেছিলেন। শয়তান আরও জানত যদি ঈসাকে দিয়ে একটি গুনাহ করানো যায় তাহলে ঈসা আদম সন্তানদের রক্ষা করতে পারবে না। এইভাবে শয়তান ঈসাকে বিরক্ত করেছিল, তাকে ঠকাতে চেয়েছিল, কিন্তু ঈসা শয়তানের ফাঁদে পড়েননি। হ্যাঁ, শয়তান আমাদের পূর্বপুরুষ আদম এবং হাওয়াকে অতিক্রম ও দূষিত করেছিলেন, কিন্তু শয়তান আল্লাহর পবিত্র পুত্রকে অতিক্রম করতে পারেনি। প্রভু ঈসা গুনাহ করতে পারেননি, কারণ আল্লাহ গুনাহ করতে পারেন না। যেমন আব্বা তেমনি পুত্র। ঈসা মানুষের দেহে আল্লাহর জীবন্ত কালাম ছিলেন। আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন যেন আদম সন্তানদেরও শয়তানের শক্তি এবং গুনাহের শাস্তি হতে নাজাত দিতে পারে। শুধুমাত্র প্রভু ঈসা আমাদের শয়তান এবং গুনাহের হাত থেকে রক্ষা করতে পারত, কারণ শুধুমাত্র তিনি শয়তানকে এবং গুনাহকে অতিক্রম করেছিলেন। এই জন্য কিতাব মসীহ সম্পর্কে বলে,
এইরকম একজন পবিত্র, দোষশূন্য ও খাঁটি মহা ইমামেরই আমাদের দরকার ছিল, যিনি গুনাহগার মানুষের চেয়ে আলাদা এবং আল্লাহ তাকে আসমানের চেয়েও উপরে তুলেছেন। অন্যান্য মহা ইমামেরা যেমন প্রথমে নিজের ও পরে অন্যদের গুনাহের জন্য পশু কোরবানি দিতেন, সেইভাবে এই ইমামের তা করবার দরকার ছিল না, কারণ তিনি চিরকালের মতো একবারই নিজের জীবন কোরবানি দিয়ে সেই কাজ শেষ করেছেন।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথে থাকার পরিকল্পনা করুন, যাতে শুনতে পারেন কেন ইয়াহিয়া নবীর উম্মতরা তাকে ছেড়ে ঈসাকে অনুসরণ করেছিল। আল্লাহ যেন আজকের পাঠের বিষয়ে আপনাকে অন্তর্দৃষ্টি দেয়। এই আয়াতের মাধ্যমে আজকে আমরা শেষ করব।
তোমরা তো জানো যে আমাদের গুনাহ দূর করবার জন্যই মসীহ প্রকাশিত হয়েছিলেন। তার মধ্যে কোনো গুনাহ নেই। যারা মসীহের মধ্যে থাকে তারা গুনাহে পড়ে থাকে না।